বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 8 আগস্ট, 24 শ্রাবণ এবং ফার্সি 17 মরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আমেরিকা ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে সরকার বিরোধী গণতন্ত্র মঞ্চ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা, প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা, সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ ইমাম হোসাইন আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে আশুরায় পুরো দেশে শোকের ছায়া। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামী জিহাদ আন্দোলন, ইরান বলছে পাল্টা শক্তির ব্যবহারে এই যুদ্ধবিরতি। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের, মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্য। এবং জম্মু কাশ্মীরে গভর্নরের শাসনে নাগরিকদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, সাবেক বিচারপতি ও আমলাদের মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ ইমাম হোসাইন আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। 680 খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের কারবালায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হোসাইন আলাইহিসসালাম ইসলামের শত্রুদের হাতে নির্মমভাবে শহীদ হন। এ উপলক্ষে আজ সারা ইরানে শোক পালিত হচ্ছে। এ শোকের মাতমে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। দেশের শহর বন্দর রাস্তাঘাট খোলা ময়দান সর্বত্রই একই চিত্র। কেউ কেউ আবার শোকার্ত জনতার মাঝে নানা খাদ্য সামগ্রী বিলি করছেন। 10 মহরম বা আশুরার দিনে কারবালার পরিস্থিতি কেমন ছিল, কিভাবে ইমাম হোসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের শহীদ করা হয়েছিল তা বর্ণনা করা হচ্ছে শোকানুষ্ঠানগুলোতে। ঘটনা বর্ণনা করতে গিয়ে বক্তারা যেমন কাঁদছেন তেমনই কাঁদছেন উপস্থিত জনতাও। শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেউ কেউ সাংবাদিকদের বলেছেন তারা সেদিন বেঁচে থাকলে অবশ্যই ইমাম হোসাইন আলাইহিসালামের পক্ষে যুদ্ধ করে শাহাদত বরণ করতেন, কারণ ইমাম হোসাইন আলাইহিসালামের লড়াই ছিল কেবলই আল্লাহ ও ইসলামের জন্য। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে জালিমের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষায় প্রাণ দিয়েছেন তিনি। তাঁর শাহাদাতের বদৌলতে সঠিক ইসলাম আজও টিকে রয়েছে। ইমাম হোসাইন আলাইহিসালাম শিখিয়ে গেছেন মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না, জুলুমের বিরুদ্ধে প্রাণ দিতে কুণ্ঠাবোধ করে না। ইরানের পাশাপাশি ইরাক ও ইয়েমেন সহ বিশ্বের আরও কয়েকটি দেশে আজ পবিত্র আশুরা পালিত হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলের তিন দিনের বর্বর আগ্রাসনের পর রোববার দিন গত রাত 11:30 এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরতির ব্যাপারে মিশর সরকার মধ্যস্থতা করেছে। যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল হিন্দি এক বিবৃতিতে বলেছেন, মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো হয়েছে। তবে জিহাদ আন্দোলন বলেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে ফিলিস্তিনিরা। গত শুক্রবার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের দুই কমান্ডার সহ 45 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 8টি শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রে ইসরায়েলের আগ্রাসনে 300-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অবশ্য ইসরায়েলি আগ্রাসনের জবাবে ব্যাপক রকেট ছুড়েছে জিহাদ আন্দোলন, এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা 56 ঘণ্টায় ইসরায়েলে প্রায় 1,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা আজ এক বিবৃতিতে বলেছে, রোববার রাত 11:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলে প্রায় 1,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি দৈনিক হারেজ লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরায়েলের জন্য কলঙ্কজনক পরাজয় ডেকে এনেছে। এই পত্রিকাটি গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরায়েলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। হারেজ পত্রিকা ইসরায়েলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। এছাড়া গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিতেও পত্রিকাটি দখলদার ইসরায়েলকে পরামর্শ দিয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে, পাল্টা শক্তির ভাষা ব্যবহারের কারণেই ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে একথা বলেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন, ইহুদিবাদীরা একসময় ভাবত তারা নীল থেকে ফোরাত পর্যন্ত দখল করে সেখানে অপরাধ যজ্ঞ চালাবে, কিন্তু আজ তারা চারদিকে দেওয়াল তুলে নিজেরাই নিজেদেরকে একঘরে করে ফেলেছে। তিনি আরও বলেছেন, এ অবস্থায় ইহুদিবাদীরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটকে ঢাকতে মাঝে মধ্যেই চোখ বন্ধ করে ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে। অবশ্য প্রতিবারই তারা ব্যর্থ হচ্ছে এবং প্রতিবারই আগের তুলনায় আরও বেশি হতাশায় পর্যবসিত হয়ে চারদিকে দেয়াল নির্মাণ অব্যাহত রাখছে। গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতার, সিরিয়া ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইরানের একটি স্যাটেলাইট কাজাখস্তান থেকে উৎক্ষেপণের পর তার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে বলে গণমাধ্যমে যে রিপোর্ট বের হয়েছে তেহরান তাকে প্রত্যাখ্যান করেছে। আগামীকাল 9 আগস্ট কাজাখস্তানের বাইকুনুর মহাকাশ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। গতকাল রোববার ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে এই ধরনের রিপোর্ট ইরানের মহাকাশ গবেষণা সংস্থা প্রত্যাখ্যান করছে। সংস্থাটি বলেছে, এই স্যাটেলাইট সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করবে। বিবৃতিতে বলা হয়েছে, এক দেশের নির্মাণ করা স্যাটেলাইটের অন্য দেশের প্রবেশ করা অসম্ভব ব্যাপার, কারণ ওই স্যাটেলাইটের কারিগরি ও প্রযুক্তিগত সবকিছু নিজস্ব বিশেষজ্ঞরা সেট করেছেন। সম্প্রতি মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের যে স্যাটেলাইট রাশিয়া উৎক্ষেপণ করতে যাচ্ছে তা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত হবে। ইরান বলেছে মার্কিন গণমাধ্যমের এই খবর ডাহা মিথ্যা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে ডিজেল, পেট্রোল এবং অক্টেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গ্যাজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও উপসচিব এবং বিইআরসির চেয়ারম্যানকে এই রিটে বিবাদী করা হয়েছে। উল্লেখ, গত 5 আগস্ট রাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 34 টাকা বাড়িয়ে 80 থেকে 114 টাকা, অক্টেল লিটারে 46 টাকা বাড়িয়ে 89 থেকে 135 টাকা, পেট্রোলের লিটার 44 টাকা বাড়িয়ে 86 থেকে 130 টাকা ধার্য করেছে। এর ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে প্রতিদিন বেড়ে চলছে নিত্যপণ্যের বাজার দর। নতুন করে দাম বেড়েছে সবজি, মুরগি এবং আটা, ময়দা, চাল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের। সব কিছুতে ব্যয় বাড়লেও মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আয় বাড়েনি, আর আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এদিকে জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে এক একদিন এক এক এলাকায় শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প কারখানার মালিকরাও এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের মুখ থেকে এসেছে পরস্পর বিরোধী বক্তব্য। ভর্তুকি কমাতে IMF এর পরামর্শে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার যমুনা টিভিকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে সরকার, সমন্বয় করারও প্রয়োজন ছিল। ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর ঋণ পেতে এই পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। IMF বলুন কিংবা বিশ্বব্যাংক, তাদের সংস্কারের মানে হচ্ছে তারা যে নিয়মকানুনের কথা বলেছে সেগুলো মেনে চলতে হবে। কিন্তু পরিকল্পনা মন্ত্রীর এমন বক্তব্যের সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে IMF এর ঋণের কোন ধরনের সম্পর্ক থাকার কথা সাফ নাকচ করে দিয়েছেন তিনি। তিনি প্রথম আলোকে বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে IMF এর কোনো কিছুর সম্পর্ক নেই। সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, আমদানি করতে হয় বলে দাম বেড়েছে আমাদের দেশেও। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নরের শাসনের অধীনে নাগরিকদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে সাবেক বিচারপতি এবং সাবেক আমলাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের শাসনের অধীনে নাগরিকদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে সাবেক বিচারপতি এবং সাবেক আমলাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে সেখানে কর্মী এবং সাংবাদিকদের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং জননিরাপত্তা আইনের মতো রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তাদের টার্গেট করে আইনের অপব্যবহার করা হচ্ছে। দিল্লি হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি এপি শাহের নেতৃত্বাধীন প্রতিবেদনে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই কমিশনের সুপারিশকৃত ডিলিমিটেশনেরও সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে দ্য কাশ্মীর ফাইলস ফিল্মটিকে ঘিরে প্রচারের সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে ছবিটি উপত্যকায় গ্রাম প্রধান এবং পণ্ডিতদের আরও অসুরক্ষিত করে তুলেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
আইনগুলি হচ্ছে দানবীয় আইন, মানুষকে হত্যা করার আইন। আপনার এই আর্মস ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বলুন, UAPA বলুন, NIA বলুন, হ্যাঁ, ওখানকার যে আর একটা যে আইন আছে সেই সমস্ত আইনগুলোই হচ্ছে আপনার মানুষকে দমন করার জন্য।
বলছিলেন ছোটন দাস, কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে তিন বছর জম্মু কাশ্মীরে মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনকে জম্মু কাশ্মীরে মানবাধিকার নামে একটি স্বাধীন ফোরামের সাথে শেয়ার করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক বাহিনী বিশাল আকারের সামরিক মহড়া অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার চীন প্রথম ধাপের মহড়া শুরু করে এবং তাইওয়ানের চারপাশ দিয়ে অন্তত ছয়টি জোনে বিশাল আকারের সামরিক মহড়া চালায়। গতকাল রোববার এই মহড়া শেষ হওয়ার কথা থাকলেও চীনা সামরিক বাহিনী মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে তারা এই মহড়ায় সমুদ্র অভিযানে সাবমেরিন হামলার বিরুদ্ধে লড়াইয়ের অনুশীলন করবে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে চীন এই সামরিক মহড়া শুরু করেছে। তাইওয়ান অভিযোগ করছে চীন মূলত স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটিকে কিভাবে দখল করবে তারই মহড়া চালাচ্ছে। অবশ্য তাইওয়ান আজ জানিয়েছে যে চীনের কোনো বিমান অথবা যুদ্ধজাহাজ তাইওয়ানের পানিসীমায় প্রবেশ করেনি। ন্যান্সি পেলোসি সফর শেষ করার পর চীন তাইওয়ানের উপর নানা ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে, পাশাপাশি আমেরিকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলেই মনে করে, এই দাবি জাতিসংঘ স্বীকৃত। তা সত্ত্বেও ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছেন, যার ফলে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন এখন তুঙ্গে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে আলোচনায় অচলাবস্থা তৈরি করা উচিত নয়। ম্যানিলায় তার ফিলিপাইনি সমকক্ষের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ তোলেন। বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ব্লিংকেন আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থক্যের কারণে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টিকারী বিষয়ে আমাদের সহযোগিতার দ্বার রুদ্ধ করে রাখা উচিত নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আমরা উত্তেজনা নিরসন করতে চাই, উত্তেজনা নিরসনে সংলাপ একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। চীনের সঙ্গে সাম্প্রতিক নজিরবিহীন টানাপোড়েন বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে ব্লিংকেন ওই মন্তব্য করেন। আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসি সম্প্রতি চীনের প্রবল বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ান দ্বীপ সফরে গেছেন। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। চীনের এই দাবির পক্ষে জাতিসংঘেরও অনুমোদন রয়েছে। সুতরাং চীন কিছুতেই ফেলোসির তাইওয়ান সফরকে মেনে নিতে পারেনি। তারই প্রতিক্রিয়ায় চীন ফেলোসি এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিয়েছে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে। আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বনিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার চীন তাইওয়ানের আশেপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। সামরিক ইস্যু, আন্তর্জাতিক অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু সংকট মোকাবেলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা ছিন্ন করেছে চীন। চীন আগেই ফেলোসির তাইওয়ান সফরকে আগুন নিয়ে খেলা বলে মন্তব্য করেছে এবং এর অপ্রত্যাশিত পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে। বিশ্বের বহু দেশও ফেলোসির তাইওয়ান সফরকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছে, কিন্তু আমেরিকা এক চীন নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। আমেরিকা ইউরোপকে সঙ্গে নিয়ে যেভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাতে মনে হচ্ছে চীনও নিজ স্বার্থবিরোধী মার্কিন নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ নামে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার আনা এবং দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করেন। নতুন জোটে অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, কমরেড সাইফুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জুনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সমাজতান্ত্রিক দল JSD-র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গণতন্ত্র মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর আগে শনিবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে নাগরিক ঐক্য, JSD, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় নতুন জোট গণতন্ত্র মঞ্চ আত্মপ্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সাত দলের নেতারা এই মর্মে ঐক্যমত প্রকাশ করেছে যে আগামীতে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে জোটগত এবং যুগপত আন্দোলনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগ করতে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে।
রাজপথে যদি কার্যকর আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে যদি পদত্যাগে বাধ্য করা না যায়, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অবাধ নির্বাচন বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার, কোনো কিছু আসলে অর্জন করা যাবে না। আমরা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জানিয়েছি, একেবারে ন্যূনতম ইস্যুতে আমরা কিভাবে রাজপথে আন্দোলনটা তৈরি করতে পারি, গণতন্ত্র মঞ্চ রাজনৈতিক ঘোষণার ভিত্তিতে আমরা বিভিন্ন দলগুলোর সঙ্গে কথা বলবো, আলোচনা করব এবং সমন্বিতভাবে যুগপৎভাবে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলবার লক্ষ্যে আমরা কাজ করব।
তবে বিরোধীদের রাজপথে আন্দোলনের হুমকির জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেই শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজপথ কাউকে ইজারা দেয়া হয়নি, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়ঙ্কর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃশ্যপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা।
শোকাবহ মহররম,
প্রিয় শ্রোতা বন্ধুরা, শোকাবহ ১১ মহররমের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন সর্বোচ্চ পর্যায়ের মহান আত্মার অধিকারী। তাকে বলা হয় শহীদদের নেতা, যার আত্মা মহান, সে আল্লাহর পথে ও নিজ মহান লক্ষ্যে নিজের জীবন বিলিয়ে দিতে চায়, আর এই পথে যখন সফলকাম হয় তখন আল্লাহকে শুকর করে। আত্মা মহান হলে আশুরার দিনে এক শরীরে 300 ক্ষত সহ্য করতে হয়। যে শরীর ঘোড়ার পায়ে পদপিষ্ট হয় সে একটি মহান আত্মারই মূল্য দেয়, বীরত্ব ও সত্যপ্রেম এবং শহীদি আত্মার মূল্য দেয়। শহীদ শব্দটি কেন এত পবিত্র? কারণ শহীদ নিজ ইমান ও আকীদা রক্ষায় প্রাণ বিসর্জন দেয়, যে নিজের জন্য তো নয়ই বরং মনুষ্যত্ব ও মানবতার স্বার্থে, সত্য ও ন্যায়ের স্বার্থে চরম দুঃখ দুর্দশা এমনকি মৃত্যুকেও সাদরে বরণ করে নেয়।
সৎ পথে ব্যয়িত প্রতিটি পয়সা যেমন লক্ষ কোটি পয়সার মতো মূল্য লাভ করে, তেমনি শহীদের প্রতি ফোটা রক্ত লক্ষ কোটি ফোটায় পরিণত হয়। একজন লেখক বা একজন ধনী কিংবা একজন শিল্পীর সেবা যত বড়ই হোক না কেন, শহীদের মতো কেউই মানুষের ও মানবতার সেবা করতে পারে না। শহীদরাই সমস্ত কণ্টকময় পথ পেরিয়ে মানবতার মুক্তি ও স্বাধীনতাকে বয়ে আনেন। তারাই ন্যায় নীতিবান ও শান্ত সমাজ গড়ে দিয়ে জ্ঞানীর জ্ঞান, লেখকের কলম, ধনীর ধন, শিল্পীর শিল্প সুস্থ পরিবেশে বিনা বাধায় বিকাশ লাভ করার সুযোগ করে দেয় এবং মানবতা নিশ্চিন্তে পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে।
জিকির এ কালা এ না হে খোদা দস্তে করম হে খোদা দস্তে করম হে খোদা দস্তে করম শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা
পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রদীপের সাথে তুলনা করেছে। একটি কবিতায় একজন দক্ষ শিল্পী একটি প্রদীপকে বলছেন, তুমি জানো না আমি সারা রাত জেগে কত সুন্দর সুন্দর ফুল তুলে আমার জামাটিকে ফুল বাগিচা বানিয়েছি, তুমি কখনোই আমার মতো অপরূপ সুন্দর ফুল তুলতে পারবে না। শিল্পীর একথা শুনে প্রদীপ একটু মুচকি হেসে বলল, তুমি যে দাবি করছো সারা রাত জেগে তোমার রুচি ও দক্ষতাকে ফুটিয়ে তুলেছ, এসবই ছিল আমার আত্মনিঃশেষ করার ফল। তাই তুমি সারা রাত ধরে যা করেছো বলে দাবি করছো এসবই আমি করেছি। আজকে ইবনে সিনা, শেখ সাদি, জাকারিয়া রাজি এরা এত বড় জ্ঞানী হতে পারত না যদি শহীদরা তাজা রক্ত খরচ করে ইসলামের চারাগাছকে সজীব না করতেন। শহীদদের সমস্ত অস্তিত্বে একত্ববাদ, খোদাভীতি, ন্যায়পরায়ণতা, সৎসাহস আর বীরত্বে ভরপুর। তাই মুসলমানরা সবাই এই শহীদদের প্রতি ঋণী। ইমাম হুসেন আলাইহিসসালামের রক্তের প্রতি নবীজির উম্মত ঋণী।
দূরদর্শিতা বা ভবিষ্যৎ জ্ঞান ইমাম হুসাইন আলাইহিসসালামের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য। ইমাম হুসাইন আলাইহিসসালাম খড়কুটোর মধ্যেও ভবিষ্যতের যে আভাস প্রত্যক্ষ করতেন, অন্যরা আয়নাতেও তা দেখতে পেত না। আশুরার দিনেও তিনি নির্দ্বিধায় ঘোষণা দিলেন, ওরা আমাকে হত্যা করবেই, তবে আমি আজ তোমাদেরকে বলে যাচ্ছি আমার হত্যার পর ওদের পতন অনিবার্য হবে। বনি উমাইয়ারা বেশিদিন ক্ষমতার মসনদ আঁকড়ে ধরতে পারেনি। এ ঘটনা ইমাম হুসাইন আলাইহিসসালামের আধ্যাত্মিক শক্তির অনন্য ক্ষমতার পরিচয় বহন করে।
কারবালার ময়দানে মুসিবত যখন শুরু হলো
ফাতে মার বেহেশতের বাগেতে তখন ঝড় উঠিল। কারবালার ময়দানে মুসিবত যখন শুরু হল, ফাতে মার বেহেশতের বাগেতে তখন ঝড় উঠিল। কাঁদে কুল মাকলুকাত মিলে, কাপে কারবালা ফুরাত কুলে, সেদিনই ফেরেশতারা করল মাতম, হে খোদা দস্তে করম, হে খোদা দস্তে করম, হে খোদা দস্তে করম, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা।
কাপুরুষ ইবনে জিয়াদের ওসমান নামের এক ভাই ছিল। একদিন ওসমান বলল, হে ভাই, জিয়াদের সব সন্তান যদি দারিদ্র, অপমান আর দুঃখের সাথে বেঁচে থাকত তাতেও আমি অসন্তুষ্ট হতাম না। যত না অসন্তুষ্ট হয়েছি তোমার হাতে কারবালার মাটিতে এই অপরাধ দেখে। ইবনে জিয়াদের মা ছিল পরকিয়া ব্যভিচারিণী। সেও ইবনে জিয়াদকে তিরস্কার করে বলল, জেনে রেখো, তুমি যে অপরাধ করেছ তাতে তোমার বেহেশতের কোনো আশা নেই। এমনকি মারওয়ান ইবনে হাকামের মতো জঘন্য কাপুরুষও ইয়াজিদের দরবারে প্রতিবাদী হয়ে বলল, জিয়াদের মার সন্তানেরা সম্মানিত হোক, কিন্তু নবীর বংশকে এ অবস্থায় তুমি দরবারে আনতে পারলে? এভাবেই সেদিন ইমাম হোসেনের ভবিষ্যৎ বার্তা ফলতে শুরু করে। স্বয়ং ইয়াজিদের স্ত্রী হিন্দু ইয়াজিদের ক্রিয়াকর্মের তীব্র প্রতিবাদ জানিয়ে ইয়াজিদের কাছে এসবের ব্যাখ্যা দাবি করে। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে সে আত্মরক্ষার চেষ্টা করে।
ইমাম হুসাইন আলাইহিসসালামের সর্বশেষ ভবিষ্যৎ বাণী ছিল অনতি বিলম্বে ইয়াজিদের পতন হবে। কারবালার ঘটনার পর মাত্র 2-3 বছর চরম দুর্দশা ও হতাশার মাধ্যমে ইয়াজিদি শাসন অব্যাহত থাকে। তারপর তার জীবন অবসান ঘটে। পিতার মৃত্যুর পর ইয়াজিদ পুত্র মুয়াবিয়া চেপে বসল মসনদে, কিন্তু মাত্র 40 দিন পার না হতেই একদিন সে ঘোষণা দিল, হে লোক সকল, আমার পিতামহ মুয়াবিয়া আলী ইবনে আবু তালিবের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অথচ হক ছিল আলীর সাথে। আবার আমার পিতা ইয়াজিদ দাঁড়ায় হুসাইন ইবনে আলীর বিরুদ্ধে, এখানেও হুসাইন আলাইহিসসালাম ছিলেন সত্যের উপরে, আমার পিতা নয়, আর আমি আমার পিতার উপর অসন্তুষ্ট, নিজেকেও খেলাফতের যোগ্য বলে মনে করি না, তাই আমার পিতামহ কিংবা পিতার অপরাধের পুনরাবৃত্তি এড়াতে এখানেই আমার পদত্যাগের ঘোষণা দিলাম। আর এভাবে জয় হল সত্যের। ইমাম হুসাইন আলাইহিসসালাম অনন্য আধ্যাত্মিক শক্তি বলে শত্রু মিত্র উভয়কে ন্যায়ের পথে উদ্দীপ্ত করে দিলেন। সূচিত হল তর বাড়ির উপর রক্তের বিজয়।
কারবালার ইতিহাস হচ্ছে নারী পুরুষের ইতিহাস। এই ঘটনায় পুরুষরা নিজ অক্ষের চারদিকে এবং নারীরাও নিজ অক্ষের চারদিকে আবর্তিত হয়েছেন। এগুলো হচ্ছে ইসলামের মুজিজা। ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজ পরিবার পরিজনকে সাথে নিয়ে যান, কারণ তিনি চাচ্ছিলেন যে তারা কাফেলার নেত্রী হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার নেতৃত্বে স্বীয় অক্ষের সীমারেখা থেকে বাইরে না এসেও এ বিরাট ইতিহাসে প্রত্যক্ষ ও বড় ভূমিকা পালন করবেন। আশুরার দিন বিকালে হযরত জাইনাব এক অনন্য স্বমহিমায় সমদ্ভাষিত হলেন। তিনি হলেন কাফেলার নেত্রী, কারণ এই কাফেলার একমাত্র পুরুষ সদস্য ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম এ সময় গুরুতর অসুস্থ ছিলেন এবং এ কারণে তার সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল।
অবশ্য ইবনে জিয়াদের সাধারণ নির্দেশ ছিল ইমাম হুসাইন আলাইহিসসালামের পরিবারের কোন পুরুষ সদস্যই যেন জীবিত না থাকেন। এই অনুযায়ী ইমাম জয়নুল আবেদিনকে হত্যা করতে শত্রুরা বেশ কয়েকবার হামলা চালিয়েছিল, কিন্তু তারা তার অবস্থা দেখে নিজেদের মধ্যে বলা বলি করে, বলে যে নিঃসন্দেহে সে নিজেই সেদিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি তো এমনিতেই মারা যাচ্ছেন। বস্তুত এ ছিল মহান আল্লাহর কল্যাণ ইচ্ছারই বহিঃপ্রকাশ। আল্লাহ চাচ্ছিলেন যে এভাবে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসালাম বেঁচে থাকুন এবং তার মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিসালামের পবিত্র বংশধারা টিকে থাকুক।
এগারোই মহরম বিকালে বন্দীদেরকে বাহনে সওয়ার করানো হলো। এগুলোর জিন ছিল কাঠের তৈরি। বন্দীদেরকে মানসিক কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জিনের উপরে কাপড় বিছাতে বাধা দেয়া হলো। শেষবারের মতো শহীদগণকে খোদাহাফেজি করার উদ্দেশ্যে তারা তাদেরকে ইমাম হুসাইন আলাইহিসালামের শাহাদাত স্থল হয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। বন্দীদের মধ্যে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসালাম খুবই অসুস্থ ছিলেন বিধায় বাহনের উপর ঠিকভাবে বসে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বন্দীরা যখন শাহাদাত স্থলে পৌঁছিলেন তখন সকলেই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং বাহন থেকে নিচে পড়ে গেলেন।
হযরত জেনাব সালামুল্লাহি আলাইহা যখন ইমাম হুসাইন আলাইহি সালামের পবিত্র লাশের কাছে পৌঁছে গেলেন তখন ইমাম হুসাইনের লাশ মাথাবিহীন অবস্থায় পড়েছিল। তিনি তার ভাইয়ের সাথে কথা বলতে থাকেন, তাদের পারস্পরিক স্নেহ মমতা ও ভালোবাসার কথা বলতে থাকেন। তিনি অন্তরে যত বেদনা ছিল তার সবই তিনি ঢেলে দেন, আর তিনি এতই বিলাপ করেন যে বর্ণনাকারী বলেছে, আল্লাহর শপথ, তিনি দুশ্মন ও বন্ধু নির্বিশেষে প্রত্যেককেই কাঁদালেন।
সর্বপ্রথম যিনি ইমাম হুসাইন আলাইহিসালামের শাহাদাতে শোকানুষ্ঠান করেন তিনি হলেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কিন্তু এ সময়ও তিনি তার মূল দায়িত্ব ভুলে যাননি। ইমাম জাইনুল আবেদিন আলাইহিসালামের সেবা শুশ্রূষার দায়িত্ব ছিল তারই। তিনি ইমাম জাইনুল আবেদিন আলাইহিসালামের দিকে তাকিয়ে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসালামের কাছে চলে এলেন। তিনি বললেন, ভাতিজা, তোমার এ অবস্থা কেন, যে মনে হচ্ছে তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে চাচ্ছে? জবাবে তিনি বললেন, ফুফুজান, এটা কি করে সম্ভব যে প্রিয়জনের লাশ দেখে কষ্ট না পাব? তখন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা তাকে সান্ত্বনা দিতে শুরু করেন।
কারবালার ওই পরিস্থিতিতে হযরত জাইনাব ভাতিজা ইমাম জাইনুল আবেদিনকে বললেন, ভাতিজা, আমাদের নানা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে এখন যেখানে হুসাইনের লাশ দেখতে পাচ্ছ সেখানে কাফন পরানো ছাড়াই তার লাশ দাফন করা হবে এবং এখানে হুসাইনের কবর জিয়ারতগাহে পরিণত হবে। অর্থাৎ একদিন হযরত ইমাম হুসাইন আলাইহি সালামের শাহাদাতগাহ ইখলাসের অধিকারী মুসলমানদের জিয়ারতগাহে পরিণত হবে।
এগারোই মহরম বিকালে বন্দীদের কাফেলাকে পুনরায় রওনা করানো হয়। ইমাম হুসাইন আলাইহিসালাম ও তার সঙ্গী সাথী শহীদদের লাশ রণাঙ্গনেই পড়ে থাকে। হযরত জাইনাব সম্ভবত নয় মহরম থেকে মোটেই ঘুমাননি। এমনই অবস্থায় নবী পরিবারের বন্দীদেরকে কুফার দিকে নিয়ে যাওয়া হয়। আদেশ দেওয়া হলো যে নবী পরিবারের বন্দীদেরকে মানসিক কষ্ট দিতে শহীদদের পবিত্র কর্তিত শিরগুলোকে যেন প্রদর্শন করানো হয়। তখন এমন এক বিস্ময়কর মর্মান্তিক পরিস্থিতির উদ্ভব হয় যার বর্ণনা প্রদান বর্ণনা শক্তির ঊর্ধ্বে। কুফা নগরীর প্রবেশদ্বারে পৌঁছার পর ইমাম হুসাইন আলাইহিসালামের কন্যা ফাতেমা ও বোন হযরত জাইনাব নারী সুলভ মর্যাদা বজায় রেখেই সংক্ষিপ্ত ভাষণ দিলেন। হযরত জাইনাবের ওই ভাষণ সম্পর্কে এক বর্ণনাকারী বলেন,
আল্লাহর শপথ, এমন আর কোনো লজ্জাশীলা নারীকে কখনো এমন ভাষণ দিতে দেখিনি। তার ভাষণে হযরত আলী আলাইহিসসালামের বীরত্ব আর নারী সুলভ লজ্জাশীলতা সংমিশ্রিত হয়েছিল। বর্ণনাকারী আরো বলেন, মনে হচ্ছিল যেন হযরত জেনাবের কণ্ঠ থেকে হজরত আলীর ভাষণ বেরিয়ে আসছে। এ সময় হজরত জেনাব মাত্র 10-12 বাক্যে তার ভাষণ শেষ করেন। বর্ণনাকারী বলেন, দেখলাম যে লোকেরা সকলেই প্রবল দুঃখ এবং অনুতাপে তাদের আঙ্গুল মুখে ঢুকিয়ে কামড়াচ্ছিল।
ইমাম হুসাইনের জন্য সর্বপ্রথম শোকগাথা রচনা করেছিলেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। ইমামের শাহাদাত ও নবী পরিবারের সদস্যদের তাবুতে আগুন দেওয়া এবং শহীদদের লাশের উপর ঘোড়া দাবড়ানোর ঘটনার পর তিনি বলেছিলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ ও তার ফেরেশতারা তোমার উপর দরুদ ও সালাম পাঠায়। আর এই তোমার আদরের হুসাইন কি ভীষণভাবে লাঞ্ছিত, অবহেলিত, রক্তাপ্লুত, খণ্ডিত লাশ হয়ে আছে, আল্লাহর কাছে নালিশ জানাচ্ছি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কন্যারা আজ বন্দিনী, তোমার জবাই করা পরিবার আজ অপেক্ষা করছে পূবের হাওয়ার জন্য, কখন ধুলো এসে তাদের ঢেকে দেবে। হযরত জাইনাবের মর্মভেদী বিলাপ শত্রু মিত্র সবাইকে অশ্রু সজল করে তুলেছিল। তার বিলাপ ও বাগ্মিতাপূর্ণ ভাষণ কাঁপিয়ে তুলেছিল কুফাই ইবনে জিয়াদের এবং দামেশকে ইয়াজিদের দরবার, ফলে জনগণের ঘুমিয়ে পড়া চেতনায় বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ে। তাই ভীত সন্ত্রস্ত ইয়াজিদ নবীর পরিবারের বন্দীদের মুক্তির নির্দেশ দিতে বাধ্য হয়।
শ্রোতা বন্ধুরা, সবাইকে আবার গভীর শোক ও সমবেদনা জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
শহীদ সম্রাট ইমাম হুসাইন সহ কারবালার মহান শহীদদের প্রতি আবারও জানাচ্ছি অশেষ সালাম ও দরুদ। শ্রোতা বন্ধুরা, আজ 8 আগস্ট সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশের দৈনিকগুলোর শিরোনাম। হেফাজত আমিরের অনিহা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক স্থগিত, মানবজমিন। ট্রানজিট ব্যবহারে ভারতীয় পণ্যের পরীক্ষামূলক প্রথম চালান এলো মোংলা বন্দরে, প্রথম আলো। ঢাকা থেকে বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ, যুগান্তর। দৈনিকটির আরেকটি শিরোনাম, নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। আগুন নিয়ে খেলার পরিণাম ভয়াবহ, বিএনপিকে কাদের, কালের কণ্ঠ। সরকার জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখাচ্ছে, ফখরুল, বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের দৈনিকগুলোর কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি। স্বাধীনতার 75 বছর পর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেতে চলেছে ফারাক্কা, দৈনিক আজকাল। স্পর্শকাতর মামলা যায় কয়েকজন নির্দিষ্ট বিচারপতির কাছে, সুপ্রিম অনাস্থায়ী, বিতর্কিত মন্তব্য সিব্বলের, দৈনিক সংবাদ প্রতিদিন। স্বাধীনতার হীরক জয়ন্তীতে তেরঙ্গা আলোয় সাজবে ভারতের সব স্মৃতিসৌধ, কেন বাদ পড়বে তাজমহল, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। হেফাজত আমিরের অনিহা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক স্থগিত, শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী 10 আগস্ট
কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের একটি বিবৃতির কারণে সেই প্রোগ্রামে যেতে অনীহা প্রকাশ করেন কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষ নেতারা। এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সেই প্রোগ্রাম স্থগিত করার বিষয়ে জানানো হয়। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত 25 জুন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান চৌধুরী কওমি ধারার দিনী শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়ন কল্পে সদয় দৃষ্টি আকর্ষণ শীর্ষক শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দেন। চিঠিতে তিনি কওমি মাদ্রাসার মানোন্নয়নে 8টি দাবি করেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত 4 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কওমি মাদ্রাসার বোর্ড প্রধানদের একটি বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আসার 2 দিন পর 6 আগস্ট শনিবার এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সেই চিঠির প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি দেন। চিঠিতে মাওলানা মিজানুর রহমান চৌধুরীর সেই চিঠির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রীর কাছে নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরীর চিঠি ও তার বিপরীতে দলের আমির সহ শীর্ষ নেতার বিবৃতি নিয়ে কওমি অঙ্গনে সৃষ্টি হয় তোলপাড়। নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আত্মপ্রকাশ করল 7 দলীয় নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন, এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করল এই জোট। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। নতুন এ রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে মঞ্চের আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরে 11 তারিখের কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগুন নিয়ে খেলার পরিণাম ভয়াবহ, বিএনপিকে কাদের শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ। বিএনপি সহ বিরোধী দলগুলোর যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করা হবে। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ। আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়, বিএনপি তো এই পথের নতুন। আসুন, রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। সরকার জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখাচ্ছে ফখরুল শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের বিরুদ্ধে এই জুলুমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ রবিবার শাহবাগে বাম ছাত্র সংগঠনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অমানবিক হামলা ও অসংখ্য ছাত্রকে আহত করা। মূলত গণ আন্দোলনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়াই অবৈধ সরকার কর্তৃক এখন জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখাচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত। এরা যে আগামী নির্বাচন ভোট একতরফা করার জন্য জনগণের উপর পূর্ণমাত্রায় আগ্রাসন চালাবে, এই পুলিশি হামলায় তারই নমুনা ফুটে উঠেছে। তবে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দুঃশাসনের পরিকাঠামো নির্মাণ করে কেউ বেশি দিন মসনদে বসে থাকতে পারেনি। তো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। স্বাধীনতার 75 বছর পর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেতে চলেছে ফারাক্কা শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে ঠিক তখন ফারাক্কাবাসীর জন্য সুখবর শোনাল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সোমবার ফারাক্কার ইমাননগর গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থের পাশে শিলাবিন্যাস করা হলো ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের আশা, আগামী 1 বছরের মধ্যেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে, তার ফলে উপকৃত হবেন ফারাক্কা ব্লকের কয়েক লক্ষ মানুষ। স্পর্শকাতর মামলা যায় কয়েকজন নির্দিষ্ট বিচারপতির কাছে। সুপ্রিম অনাস্থায়ী বিতর্কিত মন্তব্য সিব্বলের, শীর্ষ খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সুপ্রিম কোর্টের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না, চাঞ্চল্যকর দাবি করলেন প্রবীণ সাংসদ এবং আইনজীবী কপিল সিব্বল। সেই সঙ্গে জানালেন, স্পর্শকাতর মামলাগুলি নির্দিষ্ট কিছু বিচারপতিদের কাছে পাঠানো হয়, ফলে আগে থেকেই জানা যায় মামলার রায় কি হতে চলেছে। স্বাধীনতার হীরক জয়ন্তীতে তেরঙ্গা আলোয় সাজবে ভারতের সব স্মৃতিসৌধ, কেন বাদ পড়বে তাজমহল? শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, স্বাধীনতার হীরক জয়ন্তীতে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছে ভারত সরকার। এই বিশেষ উদযাপনে দেশের ঐতিহাসিক স্থাপত্যগুলিকে তেরঙ্গা আলোয় সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে সেই নিয়ম খাটবে না তাজমহলের ক্ষেত্রে। সমাজকর্মী বিজয় উপাধ্যায়ের মতে, বিখ্যাত পিয়ানো বাদক ইয়ানির একটি অনুষ্ঠান চলাকালীন তাজমহলকে শেষবার রাতে আলোকিত করা হয়েছিল 20 মার্চ 1997 সালে। পরের দিন সকালে দেখা গিয়েছিল যে তাজমহল মৃত পোকামাকড়ে ভরে গিয়েছে, যার পরে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের রাসায়নিক শাখা সুপারিশ করে যে তাজমহলে রাতে আলো না জ্বালানোই ভালো, কারণ কীট পতঙ্গগুলো স্মৃতিস্তম্ভের মার্বেলের ক্ষতি করে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ ইমাম হুসাইন আলাহ ইসলামের শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে, আশুরায় পুরো দেশে শোকের ছায়া। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। ইরান বলছে পাল্টা শক্তির ব্যবহারে এই যুদ্ধবিরতি। বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের, মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্য। এবং জম্মু কাশ্মীরের গভর্নরের শাসনে নাগরিকদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, সাবেক বিচারপতি ও আমলাদের মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
تهران نخ